বিসমিল্লাহ রহমান। কয়েক ভাই প্রশ্ন পাঠিয়েছেন। দুই রাকাত নফলের নিয়ত করে ভুলে চার রাকাত পড়ে ফেললে তার হুকুম কি? মাঝখানে বসছিল কিনা? দুই রাকাতে নিয়ত করে চার রাকাত পড়ছে নফল। এখানে একটা কথা লেখে নেই, যেটা না হলে জবাব দেওয়া যাবে না। যেহেতু চার রাকাত পড়ে ফেলল, দুই রাকাত পড়ে বসছিল কিনা? যদি বসে থাকে চারও রাকাত হয়ে গেছে, আর যদি না বসে থাকে তো শেষের দুই রাকাত হয়েছে, প্রথম দুই রাকাত বাতিল হয়ে গেছে। আপনার ক্লিয়ার হয়েছে কথা? না হলে জিজ্ঞাসা করবে। মাঝখানে বসে থাকলে চার রাকাতারই সওয়াব পাবে, রাকাত সংখ্যাটা বলা জরুরি না, চার রাকাত হয়ে গেছে। আর না বসে থাকলে প্রথম দুই রাকাত শেষে বৈঠক না থাকায় ওটা নষ্ট হয়ে গেছে, পরের দুই রাকাত নফল হয়েছে। কোন মেয়ের যদি আপন ভাই বোন না থাকে তাহলে তার মা বাবার সম্পত্তির কোন অংশ কি তার চাচাতো ফুফাতো খালাতো মামাতো ভাই বোনেরা পাবে? সেটা তো ফারাইজ, এটা মৌখিক হয় না, তো অন্যরা পাবে। তো ওই মেয়ের ভাই নেই, ওই মেয়ের কি নেই, ভাই নেই, সে সর্বোচ্চ অর্ধেক পাবে, বাকিটা তো নিকট আত্মীয়রা পাবে। একজন কারি সাহেব কি ইউটিউবে কোরআন তেলাওয়াতের অডিও রেকর্ডিং দিতে পারবেন? ওই কারি সাহেবের ছবি দিবে না, না খালি তেলাওয়াত? খালি তেলাওয়াত হলে কিছুটা সুযোগ আছে, আর যদি তার ছবিও থাকে তাহলে নাজায়েজ, হারাম। পিতামাতার মৃত্যুর পরে তাদের সম্পদের মালিক হওয়ার পর আমার হাজ ফরজ হয়, কিন্তু আমার বাবা মা কেউ হজ করেন নাই, এখন তাদের বদলি হজ না করিয়ে যদি আমি ফরজ হজ করি তাহলে কি আদায় হবে? কারোর উপরে হজ ফরজ হইলে তারটা আগে করতে হবে, এটাই বিধান। তারটা আগে করতে হবে, এরপরে পর্যায়ক্রমে তার বাপমার উপর যদি ফরজ থেকে থাকে তাহলে ওটা পর্যায়ক্রমে আদায় করে দিবে, এক বছর বাপেরটা, এক বছর মায়েরটা, এইভাবে। সরকারি চাকরির মূল বেতনের 5% সরকারিভাবে কর্তন বাধ্যতামূলক, ঐচ্ছিকভাবে 25% পর্যন্ত কর্তন করা যায়। এই টাকার সরকারি মুনাফা দেওয়া হয় 13%। এই অতিরিক্ত মুনাফার টাকা কি হালাল হবে? যেটা বাধ্যতামূলক ছিল ওই টাকা আমরা হাতেই দেয় নাই, বেতনই কম দিছি, ওটা যে মুনাফা দিবে সেটা আপনার জন্য হালাল। শরিয়াতে সুদের যে ব্যাখ্যা দিছে ওই ব্যাখ্যার মধ্যে পড়ে না, শুধু সরকার সুদ বলতেছে তাকে সরকার, কিন্তু শরিয়াতে নির্দিষ্ট ব্যাখ্যা আছে। শরিয়াত তো কারোর ব্যাখ্যা অনুযায়ী চলে না, তার নির্দিষ্ট ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা পড়ে না, তাই হালাল। ওই যে আরেকটা কইলেন ঐচ্ছিক ভাবে, এতে তো আপনি সুদ পাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য ঐচ্ছিক ঐচ্ছিকটা রাখছেন, কাজে এটাকে আপনি এখন কি করবেন? যা লাভ আসছে দেখে ঐচ্ছিক ভাবে সব এনজিও না করে এখন টয়লেট হইতেছে, এখানে দেন, এখানে টয়লেট হইতেছে ওই টাকা এখানে দিয়ে দেন। আমাদের গ্রামে একটা কথা হাদিস হিসাবে পরিচিত আছে, ইসমাইল আলাইহিসসালামের স্ত্রীকে ইব্রাহিম আলাইহিসসালামের মনোপুত না হয় নিজ ছেলেকে বললেন তোমার ঘরের চৌকাট বদলায় নিও। এই কথা শুনে ইসমাইল আলাইহিসসালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দেন এবং নতুন বিয়ে করেন। এই হাদিসের উদাহরণ দিয়ে গ্রামে বাবা মা ছেলের বউকে তালাক দিতে বলেন। ইসলামী শরীয়ত অনুযায়ী এই হাদিসটির ব্যাখ্যা কি? আগে যেটা শুনাইলাম এটা হাদিস, সহিহ হাদিস। ইব্রাহিম খলিলুল্লাহ অনেক দূর থেকে আসছিলেন, নিজের পরিবারের ছেলে ছেলের বউ এদের খবর নিতে আসে, ছেলেকে পান নাই, উনি সফরে, ছেলের বউকে পাইছিল। বউকে জিজ্ঞেস করছে কেমন আছো মা, তোমরা কেমন আছো? কয়েন না, আমরা এমন দুরবস্থার মধ্যে আছি, এই অবস্থায় কোনো মানুষ থাকে না, মানবেতর জীবনযাপন করতেছে, এটা তো নাশুকরি হয়ে গেল। কষ্ট থাকলেও তো নাশুকরি করা যাবে না, এই যে নাশুকরি করলো আল্লাহর অবাধ্য, এই জন্য তিনি বলে গেলেন তোমার স্বামী আসলে বলো, এরকম একটা বুড়া আসছিল তো উনি বলে গেছে তোমার ঘরের চৌকাট পাল্টাই ফেলল। তো স্বামীকে বলল, তো স্বামী আসলে বলছে, তো স্বামী বলল আরে সেই চৌকাট তো তুমি, তো তালাক দিয়ে দিল। সহি হাদিস। অনেকদিন পর আবার আসলেন, আর এক মহিলাকে পাইলেন, ওনার স্ত্রী ইসমাইল আলাইহিসসালামের স্ত্রী, কেমন আছো তোমরা? বাবা আমরা খুবই ভালো আছি, আল্লাহ আমাদেরকে বড় ভালো রাখছে, বড় ভালো রাখছে, আল্লাহ প্রশংসা করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলে গেলেন তোমার স্বামী আসলে বলবো একটা বুড়া আসছিল এরকম এরকম ডিজাইন, উনি বলে গেছে আপনার চৌকাঠ যেন পরিবর্তন না করেন। ইসমাইল আলাইহিসসালাম বলে আরে চৌকাট তো তুমি, তুমি নিশ্চয় ভালো আখলাক দেখাইছো, এই জন্য আমার আব্বা এই কথা বলে গেছে। এখন গ্রামের বাপ মাদের এই হাদিস দিয়ে ছেলেকে বলে তালাক দিতে, সেটা ওই জিনিসটা কি দেখে যে ছেলের বিবির আমল আখলাক যদি অসুন্দর হয়, ইসলাম বিরোধী হয় আর সেই কারণে তালাক দিতে বলে, তাহলে এই হাদিসের সাথে মিলল। আর তাহলে ছেলের বর আখলাক চরিত্র মাশাআল্লাহ খুবই ভালো, পর্দা পুশিদা করে সব ভালো, খালি একটা দোষ, যৌতুক আনতে পারে না। তাই বাপ্পা বলে এটা তালাক দিয়ে দাও, যৌতুক আনতে পারে না। আমি তোমাকে পড়ানোর জন্য যে খরচ করছিলাম এই খরচটা তো তার বাপে দিতে হবে আমাকে, আপনার ছেলেকে আপনি পড়াইলেন, খরচটা মেয়ের বাপ দিবে। মেয়ের বাপ কি অন্যায় করছে, তার কলিজার টুকরো ছিঁড়ে আপনাকে দিয়ে দিছে, টাকাটা উনি দিবে, কারণ মেয়ের বাপের তো কুরবানি বেশি, তার মেয়েটাকে দিয়ে দিবে, ছেলের বাপের তো কোনো কুরবানি নেই। হ্যাঁ, তার ছেলে তো তার ঘরে আছে, তার কুরবানি কই, আবার টাকাটা তার কান্দে দিচ্ছে, কোন মানবতা, হারাম। পরিপূর্ণ একেন ও ইখলাসের সাথে আমল করতে পারতেছি না, মানুষের ভালো বা মন্দ বলা, দুনিয়াবি ফায়দা ইত্যাদি খেয়াল অন্তরে চলে আসে। খেয়াল আসাটা কোন দোষনীয় কিছু না, খেয়ালটা কল্পটা হল এই পথের মতো, বিশ্ব রোডের মতো, এতে মানুষও যাবে, কুত্তাও যাবে, শুকুরও যাবে, মেথরও যাবে, গাধাও যাবে, বুঝলেন না? তো কলবে সব রকম খেয়াল আসবে, এতে আপনাকে পাকড়াও করা হবে না। কিন্তু খারাপ খেয়াল যদি আসে আর ওইটা আপনি আমল করেন, আমল, তখন পাকড়াও হবে। তো যত খেয়াল আসে সবকে আমরা আমল করি নাকি, ওগুলো আল্লাহ ধরবেন না। শুনেছি পিতামাতার গুনাহের কারণে সন্তানের উপরে মুসিবত আসে, সন্তান হিসেবে পিতামাতার গুনাহের ক্ষতি থেকে, পিতামাতার গুনাহের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? সন্তান হিসেবে পিতামাতার গুনাহের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? পিতামাতাকে আপনি দিনের দাওয়াত দিতে থাকবেন, আর তাদের যে হক আছে, বেঁচে থাকলে সাতটা, মারা গেলে আর সাতটা, আপনার দায়িত্ব আপনি পালন করেন, তাহলে কারোর গুনার কোন ক্ষতি আপনার উপরে আসবে না। বাসায় বিভিন্ন রুমের ডেকোরেশন কিরকম হওয়া উচিত, ও কোন রুমে কিরকম আসবাবপত্র রাখা উচিত, এটা তো এক একজনের একরকম চয়েস, এটা শরিয়া তো কোনো নির্দিষ্ট করে দেয় নাই। খালি এতটুক বলছে নাজায়েজ কিছু রাখবা না। আজকাল শোকেসের মধ্যে হাতি ঘোড়া কত কিছু রাখে, আর সব ছাত্রের পিঠে একটা বাদ্যযন্ত্র। সব ব্যান্ড পার্টি, এটা স্কুলের সিলেবাস হয়ে গেছে। ব্যান্ড পার্টি, নেশা, প্রেম প্রীতি, এগুলো এখন স্কুলের সিলেবাস। তো আপনি ঘরটাকে সাজাবেন ইসলামী জিনিসপত্র দিয়ে। যে কোনো রুমে গেলে সেখানে কোরআন শরীফ পাওয়া যাবে, সেখানে কিছু কিতাবপত্র পাওয়া যাবে, সেখানে জায়নামাজ পাওয়া যাবে। বুঝলেন না? যে কোনো রুমে গেলে যেন ইসলামী কিছু জিনিসপত্র, সব রুমে তো লোক থাকবে, হাতের কাছে কিছু ইসলামী জিনিস থাকলে তার ইসলামী নলেজ বাড়তে থাকে, আর ইসলামী নলেজ বাড়লে আমল করার একটা আগ্রহ হয়, আমল করারও আগ্রহ হয়। সব রুমটা এইভাবে সাজাবে, আর কাপড় চাপড় যা আছে এগুলোকে দলাবস করে গাদা চুক্তি রাখবেন না। ইহুদিদের তরিকা, সুন্দর করে শুকায়ে ভাস করে পরিপাটি করে রাখবেন। এই ইসলাম মৌলিক কথা শিখাই দিচ্ছে, একদম পার্টিকুলার, এই রুমে এই রাখতে হবে, এই রুমে এই রাখতে হবে। আর কার ঘরে কয়টা রুম তাও তো জানা নেই, তো সম্ভব না। মৌলিক কথা তো বুঝলেন, এর আলোকে এখন আপনার ঘর সাজান, এলোমেলো থাকবে না কিছু, এলোমেলো থাকবে না। একটা প্রেয়ার রুম থাকতে হবে, মেয়েরা নামাজ পড়বে, রমজানে এতেকাব করবে, প্রবল বৃষ্টি হলে আপনি ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে জামাত করবেন। এগুলো আমাদের ইঞ্জিনিয়াররা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। অনেক জায়গায় মেহমান হিসেবে যাই, একটু পেশাব করা দরকার, বাড়ির ভিতরে মহিলাদের সরাইয়ে কোথায় নিয়ে দেয় পেশাব করতে, মনে মনে হাসি, আল্লাহ মাল দিছে খালি, এটা খালি মাল আছে আকল নেই। আর যাদের আকল দেয় তাদের আবার বেশি মাল দেয় না চলার মতো। তা না হলে আপনার মেহমানখানা এমন বানাইতে হবে মেহমানের কোন প্রয়োজনে ভিতরে ঢুকতে হবে না, মহিলাদের সরাইতে হবে না। একটা মেহমানের যা যা লাগতে পারে মেহমানের রুমের মধ্যে আছে। এক কথা বুঝাইতে পারলাম? তারপর যে বুঝতে পারেন নাই সেটা আমার বাসা দেখে আসে। আমার এই কথায় যদি বুঝতে না পারেন তাহলে আমার বাসা দেখে আসে। মেহমানখানা কেমনে বানাইতে হয়, কি কি থাকবে? মহিলাদের সরাইতে হবে না, বেপর্দা হইতে হবে। ইঞ্জিনিয়াররা ইসলাম জানে না, আর যে বাড়ি করে তার আকল নেই, আর যে মিস্ত্রি সে একখানে ফ্যান লাগাই যায়, কিন্তু এই জায়গাটা কি পাও পড়বে না মাথা পড়বে এগুলো তো মিস্ত্রি বোঝে না। যারা থাকবে তারা দেখে প্যান্টে এমন জায়গায় লাগাইছে বাতাস পায়ে লাগতেছে, বাতাসটা দরকার মাথায়, লাগতেছে কোথায়? ওটা লাগাইছে তো ইঞ্জিনিয়ার আর মিস্ত্রি, তারা তো এটা চিন্তা করে নাই যে কোন জায়গায় খাটটা পড়বে, কোন জায়গায় দিলে মাথায় লাগবে, এটা তারা আজ পর্যন্ত চিন্তা করে নাই এবং কিয়ামত পর্যন্ত করবে না। আপনাকে চিন্তা ভাবনা করে আগের থেকে বলতে হবে, আপনার যদি আল্লাহ ঘর দেয় যে আপনি কোথায় খাট ফেলবেন, সেই খাটে মাথা কোথায় রাখবেন, ওই বরাবর জন্য কি পড়ে ফ্যান পড়ে। এখন যেভাবে দেয় একদম বেকার, একদম আপনারা এগুলো খেয়াল করেন না, আপনাকে খেয়ালই করেন না, যা আছে থাক, এগুলো নিয়ে কোনো চিন্তাই করেন না, এদের মাথায় আসে না। ওর মাথায় আসে যে পেঁয়াজের দাম তো 10 টাকা বেড়ে গেল, এইগুলো বুঝি। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বানা ফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমু হিসাব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, يا حي يا قيوم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين